الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون فقال النبي صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه وكان النبي صلى الله عليه وسلم يقول إذا دخل رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان এই দোয়াটা আমরা দু একবার পড়ে নেই। এই রজব শাবান মাসে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তো পড়তেই হবে, অন্য সময় যখন মনে পড়ে তখনও পড়তে হবে। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবলিগনা রমজান। এই দোয়া اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে চাঁদ চলতেছে এটাকে রজব মাস বলে। রজব বেহেশতের একটা দরিয়ার নাম, যার পানি মধুর থেকে মিঠা, দুধের থেকে সাদা, মুস্ক আম্বার থেকে ঘ্রাণযুক্ত, সেই নহরের নাম হল রজব। এই মাস আসলেই নবীজি এই দোয়াটা পড়তেন। এই দোয়ার অর্থ হল রমজানের আগে যে দুই মাস আছে, এ আল্লাহ এই দুই মাসে আমাকে বরকত দান কর, বরকত দান কর। যার ব্যাপকতার মধ্যে আসে আমাকে গুনামুক্ত জিন্দেগি দান করো, গুনামুক্ত জিন্দেগি, যেটা তাকওয়া সারমর্ম, ওই জিন্দেগি দান করো। কারণ ফেরেশতা থাকা সত্ত্বেও, জিন জাতি থাকা সত্ত্বেও, যে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, কেন বানাইলেন? হিকমত এই যে তাদের ভিতরে গুনাহ করার চাহিদা আছে, গুনাহ করার শক্তি আছে, কিন্তু সে আল্লাহর ভয়ে গুনাহ করবে না, গুনাহ করবে না। এই সিফাতটার জন্য, এই গুণের জন্য আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন। কারণ ফেরেশতা যারা আছে, ফেরেশতা এদের গুনাহ করার কোন ইচ্ছা নেই, গুনাহ করার কোন কামনা বাসনা তাদের অন্তরে নেই, তাদের গুনাহ করার কোন ক্ষমতাও নেই, তাদের গাড়ি বাড়ির কোন লোভ নেই, কিচ্ছু নেই। যারা যে কাজে লাগাই দিছি, তুমি রুকু করো, রুকু করতেছে, তুমি সেজদা করো, সেজদা করতেছে, তুমি সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়তেছে, তুমি আলহামদুলিল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়তেছে, এর বাইরে আর কিছু না। আর জিনদের কাছে আল্লাহ তাআলা ইবাদত চাইছিলেন, কিন্তু এরা ইবাদত করে নাই। এরা নাফরমানি বেশি করেছিল। এক গ্রুপের নাফরমানি করার যোগ্যতাই নেই, আর এক গ্রুপ নাফরমানির মধ্যে লিপ্ত। এই গেল দুই মখলুক। তিন নম্বর মখলুক বানাইলেন মানুষকে, এর নাফরমানি করার যোগ্যতা আছে, গুনাহের দিকে আকর্ষণ আছে, গুনার ভিতরে সে মজাও পায়, যদি ওই মজাটা মজা না। মাওলানা আশরাফ আলী থানভি লিখছেন, গুনার ভিতরে যে মজা পাওয়া যায় ওটা মূলত মজা না। উনি ওটাকে খুজলির সাথে তুলনা করছেন। কারো শরীরে যদি খুজলি হয় তো চুলকাইলে মজা লাগে কিনা? লাগে না। কিন্তু চুলকানো শেষ হওয়ার পরে যখন ওইখান থেকে রস, কষ, রক্ত ঝরে, তখন কিন্তু মজা লাগে না। তখন অনেকক্ষণ ধরে খালি জ্বলতে থাকে, জ্বালা পোড়া করতে থাকে। তাহলে চুলকানের মধ্যে যে মজা আছে আর পরে আছে পরেশানি, ঠিক গুনাহের মজাটা এরকম। কয়েক সেকেন্ড মজা লাগে, একটা পর্ণনারে দেখলো একটু মজা লাগলো, কিন্তু পরে মানুষের অন্তর পরেশান হয়ে যায়। যদি সে মমিন হয়ে থাকে সে খুবই পরেশান হয়ে যায়। তা আল্লাহ এটা কি করলাম, তুমি আমারে বানাইছো, তুমি আমাকে সব নেয়ামত দিয়ে রাখছো, বাপ মা দিছো, ভাই বেরাদার দিছো, স্ত্রী পুত্র দিছো, থাকার জন্য বাসস্থান দিছো, খানা দিচ্ছ, স্বাস্থ্য দিছো, সম্মান দিছো, সব তো তুমি দিছো, তা আমি তোমার সবকিছু ভোগ করে শয়তানের ডিউটি করলাম, এতে বড় অন্যায় করলাম। তার দিল পরেশান হইতে থাকে। মজা নিল 10 সেকেন্ড, আর দিল পরেশান হলো কয়েক ঘন্টা। যতক্ষণ কান্নাকাটি করে তওবা করে সে গুনাহ মাফ করাইতে না পারে, তার দিল আর শান্ত হয় না। দিল কি হয় না? শান্ত হয়। তা আমরা মোটামুটি একটা বুঝতে পারলাম যে ফেরেশতা ছিল, জিন জাতি ছিল, তাহলে আবার তিন নম্বর মখলুক কেন বানালো? এটা বানানোর কি দরকার? এটা বানাইছে এই জন্য যে এদের ভিতরে গুনাহ করার যোগ্যতা আছে, গুনাহ করার চাহিদা আছে, সব আছে, কিন্তু এরা আল্লাহর দিকে তাকায়, আল্লাহর ভয়ে, বেহেশতের আশায়, দোজখের ভয়ে সে গুনাহের সুযোগ পাওয়া সত্ত্বেও সে গুনাহ করবে না। এই একটা বিশেষ গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান তৈরি করলেন, মানব জাতিকে তৈরি করলেন। আরে আসলটাই যদি না পাওয়া যায়, যেটা সামনে রেখে আল্লাহ মানুষ তৈরি করলেন, সেটাই যদি আপনার আমার মধ্যে না পাওয়া যায়, তো আপনাকে আমাকে সৃষ্টি করার সার্থকতা কোথায়? কোন সার্থকতা থাকলো? সারাদিন গুনাই করলাম, গুনাহ করার জন্য আগেতে তো আছে জিন, জিনের দল আছে, এরা নেকি খুবই কম করে, গুনাহ বেশি করে। আমরা গুনাহই করব তো গুনাহ করার মখলুক তো আছেই, আপনাকে কেন বানাইছে? আপনাকে বানাইছে এই তাকওয়ার বহিঃপ্রকাশ, তাকওয়ার বহিঃপ্রকাশ হবে তাই আপনাকে আমাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে বানানো হয়েছে। সৃষ্টির মধ্যে ইনসান থেকে উপরে কোন জাতি নেই, কিন্তু শর্ত হলো তাকে ইনসান হইতে হবে, ইনসান হইতে হবে, গোনামুক্ত জিন্দেগি যাপন করতে হবে। যদি সে গোনামুক্ত জিন্দেগি যাপন না করে তাহলে তো কোরআনে তার সম্পর্কে বলা হয়েছে উলাইকাল আনআম বাল হুম আদল, যে মানুষগুলো আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম আকাম মানে না, গুনাহ বর্জন করে না, গুনাহ বর্জন করার জন্যই তাকে বানানো হয়েছিল, এই কাজটা করে না, খালিক মালিককে চিনে না, পাহাড়ের নিচ থেকে স্বর্ণ বের করতেছে, সাগরের তলা থেকে পেট্রোল বের করতেছে, কিন্তু আল্লাহ যে তার সাহারগের থেকেও কাছে, ওই আল্লাহকে সে দেখতে পাইতেছে, ওই আল্লাহর কোন নিদর্শন সে দেখতে পাইতেছে না। এই মানুষ সম্পর্কে আটপাড়া সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেছেন আমার এই বান্দাগুলো কাল আনআম, চতুষ্পদ জন্তুর ন্যায়, আনআম মানে চতুষ্পদ জন্তুর ন্যায়। সামনে আর একটু আগে বাড়ছেন, বাল হুম আদল, বরং তার থেকেও নিম্নমানের, আরবিতে বাল, বাংলাতে বরং, আগে তো চতুষ্পদ জন্তু হয়েছিল, সামনে বলতেছে তার থেকেও নিকৃষ্ট। কেন? চতুষ্পদ জন্তু কিন্তু মালিকরা চিনে, চতুষ্পদ জন্তু কি চিনে? একটা কুকুরকে দুই দিন তিন দিন হাড্ডি দেন, এই কুকুর আপনাকে মালিক বলে স্বীকার করবে, সে আপনার দরজা ছাড়বে না, সারা রাত জেগে আপনার দরজায় পাহারা দিবে, আপনি যদি বেত নিয়ে পিটানিও দেন তাও যাবে না। কেন? সে বুঝে যে এই লোকটা আমার মনিব, তার পিটানি দেওয়ার অধিকার আছে, আমার জন্য তার দরজা ছেড়ে চলে যাওয়ার অধিকার নেই, এইটুক বুঝ কুকুরের আছে। মনিবের দরজা ছাড়া যাবে না, মনিব রাগ করতে পারে, বেত মারতে পারে, ঠিক আছে আমাকে মেনে নিতে হবে। দেখেন কুকুর যাকে আল্লাহ জ্ঞান দেয় নাই, সামান্য কিছু অনুভূতি দিছে, অনুভূতি, সে মনিবকে এতটা মানে। একটা গরু মনিবকে চিনে, মনিবকে দেখলে কাছে আসে, একটা ঘোড়া এত মনিবের জন্য জান দিয়ে দেয়। সুরায়ওয়ালা আদিয়াত পড়েন, সুরায়ওয়ালা আদিয়াত, আদিয়াত যাবহান, কসম ওই ঘোড়া যে হাফাইতে হাফাইতে দৌড়াইতেছে, হাফাইতে হাফাইতে, ফালমুরিয়াতি কদহান, তার পায়ের যে আঘাত লাগতেছে পাথরের সাথে, এটা আগুন বের হচ্ছে, কি বের হচ্ছে? আগুন। ফালমুগিরাতি সুবহা, অতি প্রভাতে সে মালিকের ইশারায় দুশ্মনের এলাকায় পৌঁছেছে, অতি প্রভাতে সুবহান মানে কি? প্রভাত, যখন আমরা ফজরের নামাজ পড়ব। ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ, এত প্রভাত যে সময় সাধারণত ধুলাবালি ওড়ে না, এই ঘোড়া এত জোরে দৌড়াইতেছে মনিবের ইশারায়, ও দৌড়ানোর কারণে যখন ধুলা ওড়ে না তখনও ধুলা উঠছে। সকালে কি ধুলা ওড়ে? রোদ হইলে ধুলা ওড়ে, কিন্তু এত বেগে দৌড়াইতেছে যে টাইমে ধুলা ওড়ার কথা না সে টাইমে ধুলা উঠতেছে। এবং সে মনিবের ইশারায় দুশ্মনের লস্করের মধ্যে ডুবে রেখেছে, দুশ্মনের লস্করের মধ্যে জামা, জামা মানে কি? জামাত, দুশ্মনের জামাতের মধ্যে ডুবে রেখেছে। চতুর্দিক দিয়ে তীর তলোয়ার আসতেছে, জানের ভয়ে পলায়ন করা দরকার, কিন্তু তার মনির চেয়ে আগে বাড়ো, মনির চাইতে কি আগে বাড়ো, সে মৃত্যুর পরোয়া না করে আগে বাড়তেছে। এই ঘোড়াকে মনির সৃষ্টি করছে, ঘোড়ার সৃষ্টিকর্তা মনির, ঘোড়াকে হায়াত মনির দিছে, ঘোড়ার রিজিকদাতা মনির, রিজিকদাতা তো আল্লাহ, আল্লাহ সোলাপুর তৈরি করছে, বিভিন্ন ঘাস তৈরি করছে, ও খালি ওইগুলো সামনে হাজির করতেছে। মনিবে আল্লাহ দেওয়া রিজিকটা কি করতেছে? আমার সামনে হাজির করতেছে। মনিব কিন্তু রিজিক দাতা না, হাজির করতেছে। এই হাজির করার দরুন এই ঘোড়াটা মনিবের ইশারায় নিজের জান দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আপনার আমার তো মনিব আছে, আল্লাহ সামনে রাখতে বলতেছে ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড় অকৃতজ্ঞ, মানুষ তার সৃষ্টিকর্তার ব্যাপারে, তার প্রতিপালকের ব্যাপারে বড় অকৃতজ্ঞ। বলেন দলিল কি, প্রমাণ কি? আল্লাহ কাছে প্রমাণ, আলাদা দলিল লাগবে না, আলাদা দলিলের দরকার নেই। যে মানুষকে আল্লাহ অকৃতজ্ঞ কইলেন ওই লোকটাই কি সাক্ষী, তুমি দেখো আল্লাহ তোমাকে খাওয়াইতেছে, আল্লাহ তোমাকে পড়াইতেছে, আল্লাহ তোমাকে ইজ্জত দিছে, আল্লাহ তোমার জন্য হাজার রকম খানা তৈরি করছে, হাজার রকম। তুমি সে আল্লাহর হুকুম কতটুক মানতেছ আর ইবলিসের কথাটা কতটুক মানতেছ তুমি যোগ বিয়োগ করো, নিজে নিজেরটা নিয়ে চিন্তা করো, তাহলে রেজাল্ট এই আসবে যে আমি আল্লাহটা যা মানতেছি তার থেকে ইবলিসের কথা বেশি মানতেছি, ইবলিসের কথা বেশি মানতেছি। আমি চুলের থেকে পাওয়া পর্যন্ত মেলান, আমার চুল কি আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো আছে? নেই। আমরা বিভিন্ন নায়ক তাদের ফলো করি, ফলো করে তাদের মতো চুল কাটি। আজকাল এমন এমন ডিজাইন আসতেছে এত বিশ্রী, বলার মতো চতুর্পাশ থেকে আসছে, উপদ্রে মনে করেন খড়কুটার একটা পালা, একটা খড়কুটার একটা বস্তা, হ্যাঁ, মাথার উপর দিয়ে যাচ্ছে চারিপাশ থেকে আসছে, তার মধ্যে দিয়ে আবার কত কারিগরি বিশ্ববিদ্যালয় করছে, কাটছে তার মধ্যে দিয়ে কি করছে কারিগরি বিশ্ববিদ্যালয় করে কত রকমই করছে, এত বিস্তৃতি হইতেই পারে না। এটা নাকি ডিজাইন, আল্লাহ মাফ করুন, দেখুন ডিজাইন এইলে চুল আসেন চেহারার মধ্যে। আল্লাহর হাবিব বলছেন মোজ ছোট করো দাড়ি যাদের লম্বা হয় এক মুষ্টি করো, মোজ ছোট করো, দাড়ি লম্বা করো। তো অনেকে দেখা যায় বড় বড় মোজ রাখছে, বড় বড় মোজ, ঠোঁট ঢেকে গেছে, আর দাড়ি একদম সফা সফা, একদম পরিষ্কার। আবার দলিল দেয় কি, মায়ের পেটের থেকে যেভাবে আসছিলাম তখন তো দাড়ি ছিল না, ফ্রেশ মুখ, ওইভাবে থাকাটা ভালো। দলিল আল্লাহ করতে দাঁড়িয়ে থাকতে একটা যুক্তি খাড়া করছে। তো তাকে বলা হয়েছে তাহলে তুমি একটা কাজ করো, মায়ের পেটাতে যেভাবে আসছিলা সেভাবে যদি থাকতে চাও তোমার যে 32টা দাঁত আছে সব ভেঙে ফেলো, কারণ মায়ের পেটাতে যখন আসছিলা তোমার দাঁত একটাও ছিল না, এই দাঁতগুলো রাখছো কেন? মায়ের পেটাতে যখন আসছিলা তখন তো দাঁত ছিল না, তো দাঁতও ফেলে দাও, আর কিছু বুঝি বলো। আরে বাবা দাড়ি না হলে তো চেহারা পরিপূর্ণ, দাড়ি যদি কেউ না রাখে চেহারা পরিপূর্ণ হয় না, টুপি যদি না রাখে মাথা পরিপূর্ণ হয় না। আমরা তো আল্লাহ সৈনিক, মুসলমান মানে আল্লাহ সৈনিক, কোন সৈনিকের মাথা খালি থাকে না, দুনিয়াতে যত সৈনিক আপনি দেখবেন তার মাথায় টুপি আছে। আপনি আল্লাহ সৈনিক, আপনার মাথায় নবীদের টুপির মতো টুপি থাকতে হবে। নবীদের টুপি কিরকম ছিল, মাথার সাথে লাগানো, এরকম মাথার সাথে একদম কি লাগানো উস্তাদ। তো টুপিতে সুন্নত নাই, মোসার মধ্যে সুন্নত নাই, দাড়ির মধ্যে সুন্নত নাই, গলার মধ্যে ঝুলাইছে টাই, যা হারাম হারাম। জামা শরীয়ত বসে কমপক্ষে এই যে নলা, নলার অর্ধেক হইতে হবে। মুসলমানের জামা এতে বেশি হলে ক্ষতি নেই, তাই বলে টাকনুর নিচে যেতে পারবে না, টাকনুর উপরে থাকতে হবে, ওটা হল সর্বশেষ সীমা। আর জুলাইবেন কদ্দুর নলার অর্ধেক, কারণ আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়তে গেলে আপনি যেমন সিজদায় যাবেন যাতে কাপড়ের উপর দিয়ে সতর ভেসে না উঠে, এই জন্য জামা লম্বা লাগবে। মুসলমান মানেই নামাজ, সে যখন সিজদায় যাবে কাপড়ের উপর দিয়ে যাতে তার সতর না দেখা যায়, এই জন্য তার জামা এই নলার অর্ধেক হইতে হবে। আরবিতে বলে নেস্তে সাক, নেস্তে সাক। অনেক লোক জামা পরে খাটো, জামা পরে খাটো ওই পর্যন্ত নেয় না, আবার পাজামার মধ্যে একটা খোঁচে রাখছে, খোঁচে খোঁচে বুঝেন, থৈলি থলি রাখছে, অথচ তারা সিজদায় গেলে যখন নাকি লড়তে থাকে খুবই বিশ্রী দেখা যায়। একটা এলাকা আছে, এই এলাকাটা সিজদায় গেলে তার লড়তে থাকে, এটা পিছনের লোকের জন্য খুবই দৃষ্টিকর। হে তো বুঝতেছিল, হে তো বুঝতেছিল কিছু যে আমি কত বড় হাসির খোরাক হয়েছি, জামা লম্বা হইতে হবে। আল্লাহ তাআলা ফ্যাশন করার জন্য হাঁটুর নিচ দিয়ে টাকনুর উপর পর্যন্ত বড় একটা জায়গা দিচ্ছে, এই এই জায়গার মধ্যে ফ্যাশন করো, হাঁটুর নিচ থেকে টাকনুর উপর পর্যন্ত। ইংরেজরা বলল এই জায়গায় কোনো ফ্যাশন হবে না, আল্লাহ যে জায়গা দিচ্ছে ফ্যাশন করার এখানে হবে না। কোথায় হবে? ইংরেজরা বলল যে টাকনুর নিচে দেখতে হবে, জমিনে লাগাই দিতে হবে, অথবা হাঁটুর উপর আসতে হবে, হাঁটু হাফ প্যান্ট পরতে হবে, এক হাতে বেত থাকবে আর এক হাতে কুত্তা থাকবে, এটা হলে হাঁটতে হবে সকালে। তাহলে ইংরেজরা তালিম দিল, হাফ প্যান্ট পরবো, এক হাতে বেত আর এক হাতে কুকুরের স্টিকল, এলো ইংরেজদের ডিজাইন। আল্লাহ এক হাত জায়গা দিল, এক হাত জায়গায় তোমার ফ্যাশন হলো না, তুমি হয় হাঁটুর টাকুর নিচে গেলে অথবা হাঁটুর উপরে আসলে, দুটোটাই তো লানতের কাজ। কারণ যে টাকুর নিচে যায় তা পুরুষ হয়ে, মহিলাদের তো টাকুর নিচে যাইতে বলা হয়েছে, পুরুষ হয়ে যে টাকুর নিচে যায়, হাদিস আছে হাসরের ময়দানে আল্লাহ তার উপরে এত রাগ হবেন, এত অসন্তুষ্ট হবেন, তার দিকে তাকাবেন না এবং তার গুনাহ মাফ করবেন না। পুরুষ হয়ে মহিলাদের মতো কাপড় পরলা কেন? টাকনু ডেকে, টাকনু মোজা দিয়ে ঢাকা যায় আছে, টাকনু মোজা দিয়ে ঢাকা কিন্তু যায়, কিন্তু জুব্বা দিয়ে, লুঙ্গি দিয়ে, পাজামা দিয়ে, প্যান্ট দিয়ে টাকনু ঢাকা হারাম, হারাম, আল্লাহ দৃষ্টিপাত করবেন। আবার যে হাফ প্যান্ট পরছে সে সতর খুলে রাখছে, তার ব্যাপারে হাদিস আসছে লানাল্লাহু নাযিরা ওয়াল মানযুর ইলাই, যে সতর খুলে রাখবে তার উপরও লানত, তার দিক যে তাকাবে তার উপরও লানত, অভিশাপ। যে সতর খুলে রাখবে তার উপরও লানত, যে তাকাবে ইচ্ছা করে তার উপরও কি লানত। তাহলে ইংরেজরা কি কি ডিজাইন দিয়ে গেল? আর জুতার কথা তো বললামই না, এই জুতার মধ্যে এত দড়ি কাছি, বানতে অনেক সময় লেগে যায়, সে এমনি তো রুকু করতে চায় না, কিন্তু প্রত্যেকবার জুতা পরার সময় এক রুকু করে, আবার খোলার সময় আর এক রুকু করে, নামাজের রুকু করতে রাজি নেই, জুতা পরার সময় এক রুকু করে আর জুতা খোলার সময়। ইংরেজরা এমন এক জুতা দিছে পরাও মুশকিল খোলাও মুশকিল, এই হলো ইংরেজদের জুতা। দেখি ইংরেজি জুতা বলে শুট বুট, শোনেন না শুট বুট, এই বুট মুসলমানদের জুতা একদম সহজ, পা ঢুকাই দেন হয়ে গেছে, নবীদের স্যান্ডেল পরতেন, স্যান্ডেল কি জুতা কাছিতে বাঁধতে হয়? আর ইংরেজদের জুতা এত কঠিন, আল্লাহ এত কঠিন। আর আজকাল যে আধুনিক ডিজাইন বেরোয়েছে এটা আরো ডেঞ্জারাস, আজকাল যে আধুনিক ডিজাইন বেরোয়েছে, হ্যাঁ একদম এই উরু বরাবর প্যান্ট পরে, উরু বরাবর কি বলবো প্যান্ট পরে, আবার বেল্ট দিয়ে বাঁধে, জামা কিন্তু ওই পর্যন্ত যায় না, জামা আর প্যান্টের মধ্যে বেশ কিছু ফাঁক থাকে, আবার যখন সেজা যায় এই লোকটা পুরা নিতম্বের দুই টুকরা দেখা যায়, পশে তো নিতম্বের আধা আধি, নিতম্বের মাঝামাঝি সে প্যান্টটা পরছে, আবার জামা খাটো, এই লোকটা যখন রুকু সেজদা করে ওখানে সতর থাকে, নাভির নিচের থেকে হাঁটু পর্যন্ত তো সতর, ডেকে রাখা ফরজ, তো সে যেখানে প্যান্ট পরছে আর যেখানে জামা পরছে মাঝখানে এক বিঘাত ফোলা, মাঝখানে এক বিঘাত ফোলা, এটা কি ডিজাইন হল? শরিয়ত কিছুক্ষণের জন্য আমি অফ রাখলাম, তোমার বিবেক কোথায়? শরিয়ত অফ রাখলাম, তোমার বিবেক কোথায়? এটা কি হলো? তোমার দুনো নিতম্ব দেখা যেতে আলাদা আলাদা, তুমি এটা কি বলছো? এই ডিজাইন কোথেকে আসছে? এইভাবে মাথার থেকে পা পর্যন্ত মিলাইলে কোন জায়গায় শরিয়তের কিছুই নেই, সব উল্লেখা কালা নাম আল্লাহ যাদেরকে চতুষ্পদ জন্তু বলছে, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট বলছে, তাদেরকে আমরা ফলো করতেছি। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাজে তাকে ফলো করতে বলা হয়েছে। لقد كان لكم في رسول الله اسوه حسنه আমার নবীকে তোমাদের জন্য মডেল করে দিলাম, তোমাদের জন্য আদর্শ করে দিলাম, তুমি যে কোনো ব্যাপারে আমার নবীর মধ্যে আদর্শ পাইবা। চুলিতে নিয়ে পাওয়া পর্যন্ত সব জায়গায় আমার নবীর আদর্শ পাইবা, সব জায়গায়। এবং তুমি যা কিছু করতে চাও সেখানে আদর্শ পাইবা। তুমি চাকরি করতে চাও, আমাদের নবীজি এক জামানায় কুরাইশদের বকরি চড়াইছে, উনি এতিম ছিলেন, ওটা তো বেতনের উপরে চড়াইছে, চাকরি না। তুমি চাকরির জীবন দেখতে চাও তোমার নবীর মধ্যে আছে। তুমি ব্যবসায়ী জীবন দেখতে চাও, উনি উনার চাচার সাথে ব্যবসা করছেন, নবুয়ত পাওয়ার আগে, নবী হওয়ার আগে ব্যবসা করছেন। এমনকি বিবাহের পর উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরার মাল নিয়ে কি করছেন, ব্যবসা করছেন। বিবাহ দেখতে চাও নবীর জীবন দেখো, ব্যবসা। তুমি প্রশাসনিক কর্মকর্তা, তুমি প্রশাসনিক কর্মকর্তা, নবীজি মদিনায় 10 বছর কি ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। দেখো রাষ্ট্রপ্রধান কেমন হয়, সমাজের নেতা কেমন হয়, দেখো। তুমি স্বামী হিসেবে আদর্শ গ্রহণ করতে চাও, তুমি তো এক মহিলার স্বামী, নবীজি 11 বিবির স্বামী ছিলেন, 11 বিবির কি ছিল, স্বামী ছিল, সেখানে আদর্শ নাও। তুমি সন্তানের পিতা হিসেবে ডিউটি করতে চাও, নবীজির ছেলেও ছিল মেয়েও ছিল, ছেলেগুলো তো ছোটকালে মারা গেছে, মেয়েগুলো তো বড় হয়েছে, বিবাহ শাদী হয়েছে, ছোট মেয়ের নাম ফাতেমা, তার থেকে হাসান হয়েছে, হুসাইন হয়েছে, মহসিন হয়েছে, উম্মে কুলসুম হয়েছে, ফাতেমা থেকে 3 ছেলে 1 মেয়ে হয়েছে। তুমি যদি সন্তানের বাপ হিসেবে জিন্দেগি করতে চাও তো নবীর ভিতরে আদর্শ আছে। তুমি যদি জামাত হিসেবে জিন্দেগি করতে চাও, নবীজি জামাতা ছিলেন, যাদের মেয়ে বিবাহ করছে তাদের জামাতা না, জামাতা কেমন হয় দেখো। তুমি যদি শ্বশুর হিসেবে জিন্দেগি গঠন করতে চাও, নবীজি শ্বশুর ছিলেন, নবীজি বড় মেয়েকে বিয়ে দিচ্ছেন আবুল আসের কাছে, দ্বিতীয় তৃতীয় মেয়েকে বিয়ে দিচ্ছেন উসমান গনি রাজিয়াল্লাহু তাআলার কাছে, ছোট মেয়েকে বিয়ে দিচ্ছেন হযরত আলীর কাছে। তাহলে হুজুর শ্বশুর কেমন হয় নবীজির মধ্যে দেখেন। তিনি বাজারে গেছেন, বাজার কিভাবে করবা দেখো হাদিস আছে। তিনি যুদ্ধ করছেন, যুদ্ধ কিভাবে করতে হয় দেখো। তিনি বিচার করছেন, তুমি একজন জাস্টিস, তো বিচার কিভাবে করতে হয় দেখো। তিনি কারো প্রতিবেশী ছিলেন, প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে কি ব্যবহার করে দেখো নবীজি থেকে। অর্থাৎ জিন্দেগির যে কোনো দিকে আপনি তালাশ করবেন, তুমি অসুস্থ, অসুস্থ অবস্থায় কি করতে হয় দেখো নবীজির ভিতরে। নবীজির জীবনে কয়েকবার অসুস্থ হয়েছে, কয়েকবার কি হয়েছেন, একবার ইহুদিরা জাদু করছিল, ইহুদিরা 1 মাস অসুস্থ ছিলেন, আর একবার খয়বার আলোরা দাওয়াত করে বকরির মধ্যে বিষ মিশাই দিছিল, ওই গোস্ত নবীজি মুখে দিছিলেন, খাওয়ার আগে আসমান থেকে জিব্রাইল আসে সতর্ক করছিল খান নাই, কিন্তু ওই বিষের প্রতিক্রিয়া মৃত্যু পর্যন্ত ভোগ করছে। অসুস্থ হলে কি করতে হয় দেখো, নবী জিন্দেগির মধ্যে আছে। আমি আর কয়টা বলবো, আপনি যে কোনো দিক জানতে চান ওটা হাদিসে আছে। খালি ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন এটা কিভাবে, তিনি মানুষ ছিলেন, তিনি ফেরেশতা ছিলেন না। আমাদের যত কিছু জরুরত সব জরুরত তার ছিল, আমাদের খাওয়ার জরুরত, নবীর খাওয়ার জরুরত ছিল, দেখাইছে খানা কিভাবে খাইতে হয়। আমাদের ঘুমানোর জরুরত, নবীদের ঘুমানোর জরুরত ছিল, তিনি ঘুমায় দেখাইছে। আমাদের বাথরুমে যেতে হয়, ওয়াশরুমে যেতে হয়, নবীদেরও যাইতে হতো, তারও যাইতে হতো, সব ব্যাপারে তিনি নমুনা রেখে গেছেন। আর আল্লাহ আমাদেরকে বলছেন যে আমি আমার নবীকে ফেরেশতা বানাই নাই, ফেরেশতা বানাইলে কিন্তু মুশকিল হইত, ফেরেশতার খাওয়া লাগে না, হ্যাঁ ঘুমানো লাগে না, বাড়ি লাগে না, গাড়ি লাগে না, বিবাহ লাগে না, পেশাব পায়খানা লাগে না, তাহলে আমরা আদর্শ নিতাম কিভাবে। আমাদের নবী যদি কোন ফেরেশতা হইত, ফেরেশতা তো কিছুই লাগে না, তাহলে আপনি আমি আদর্শ কোন জায়গাতে নিতাম। এই যে কোন ফেরেশতাকে আল্লাহ কি করেন নাই, নবী বানান নাই, মানুষ থেকে বানাইছে। আমাদের যে কোনো প্রয়োজন মেটানোর জন্য আমরা নবীর তরিকা ফলো করতে পারি। আপনি বিবাহ করবেন, নবী যদি বিবাহ করেন নাই, উনি কিভাবে বিবাহ করছিলেন আপনি সেইভাবে করেন, নবীজির তরিকায় করেন। আপনি বিবির কাছে যাবেন, নবীজি বিবির কাছে যান নাই, কোন দিক বাকি নেই যে দিক দিয়ে তিনি নমুনা রাখেন নাই। এটাই আল্লাহ কোরআনে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নামাজ কয়টা? ছয়টা নামাজ।
আজান দিয়ে দিক,
আজান দিয়ে দিক, আজান দিয়ে দিক। এই ফাঁকে আপনারা উজু করে নেন, উজু করার পর আমি আরো কয়েকটা কথা বলব। আজান দিয়ে দিক টাইম মতো, আর আপনাদের যদি কারো উজু লাগে তাহলে এই আজানের মধ্যেই উজু করে আসেন। আজানের পর আমি আরো দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। বাকিরা আজানের জবাব দেন, আর বাকিরা মিলে মিলে বসেন। সালামু আলাইকুম। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. হাদিসে পাকের মধ্যে আসছে, যারা আজানের জবাব দিবে এবং আজান শেষ হয়ে গেলে দুরূদ শরীফ পড়বে, অনেকে আশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, ওই সময় দুরূদ পড়ব, ওই সময় পড়তে বলা হয়নি, ওই সময় আপনি ওইটাই বলেন, কোনটা আশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, দুরূদটা কোন জায়গায় পড়বেন, দুরূদ পড়বেন আজানের শেষ। আর যত বেদাতি লোক আছে সুন্নত মানে না বেদাত মানে, এদের আলামত কি, এরা আজান শুরু করার আগে দুরূদ পড়ে, কোন হাদিস নেই আজান শুরু করার আগে দুরূদ পড়তে হবে তার কোন হাদিস নেই, আজানের পরে আছে কিন্তু ওদের আলামত এটা। এই যান জেনেভা ক্যাম্পে যান, আরো এদিকে কোথায় আছে টাউন হলের দক্ষিণ পাশে, হ্যাঁ যেখানে বেদান্তীরা থাকে, বিহারি টাইপের লোকজন থাকে, এরা এই আজানের আগে দুরূদ পড়বে, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ, শুনতে খুব মজা লাগে, বেদাতগুলো দেখতে খুব সুন্দর, সাপ যেরকম দেখতে খুব সুন্দর, সাপের গায়ে আল্লাহ এত প্রিন্ট করছেন, আশ্চর্য প্রিন্ট করছেন, কিন্তু সাপ ধরতে গেলে আপনার জাল যাইব, বেদাত দেখতে খুব সাজানো গুছানো, যে কোনো ভণ্ডপীর দরবারে যান, যে কোনো ভণ্ডপীর তারা এমন কি যে মাখছে চেহারার মধ্যে, হ্যাঁ দেখলেই মনে হবে যে আল্লাহর অলি, সব কৃত্রিম, সব কৃত্রিম। এই জন্য সূরা মুনাফিকুনের মধ্যে আসছে, মুনাফিকদের চেহারা যখন দেখবা তুমি খুশি হয়ে যাবা, এটা আল্লাহর অলি দেখা দেয়, সত্য ভণ্ড বেড়েছে, এরা খেয়ে দেয় এত মোটা তাজা হয়েছে, দেখলেই মনে হয় যে বিশাল কিছু। এরসব চাষা গেছিল একজন দেখতে আমাদের পাশে হারাম কেটে রেখে কয়ে বলছে, ওনাকে দেখলে আল্লাহর কথা মনে হবে, উনি এক লাইন দুনিয়াও পড়ে নাই এক লাইন আখেরাতও পড়ে নাই, ওনার দেখলে নাকি আখেরাত মনে হয়, কে কত দেশে এরসব চাষা কত বড় পাগলে কামড়াইছে। যাই হোক, আজানের আগে দুরূদ পড়াও নিষেধ, আবার আশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ দুরূদ পড়া নিষেধ, কোথায় পড়তে হবে, সুন্নত তো শিখে রাখে শেষে পড়তে হবে, এবং দুরূদ পড়ার পরে ওই দোয়াটা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়াটাও ঠিক মতো পড়ে না, এর মধ্যে বাড়াই দেয়, কি বাড়াই দেয়, আদ-দারাজাতার রাফিয়া আরযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, এগুলো কই পাওয়া গেল, এগুলো কি নবীজি শিখাইছে, আপনি নবীর থেকে কি বেশি পণ্ডিত হয়ে গেলেন, হাদিসে নেই এটা বলতে যাই কেন, আমরা নবীজি যা বলে গেছেন তাই, অনেকে মুসাফা করে বুকে হাত লাগায়, অথচ মুসাফা করে বুকে হাত লাগানোর কোন হাদিস নেই, আর মুসাফা করার কথা আছে দুই হাত দিয়ে, প্রত্যেকের এক হাত আর একজনের দুই হাতের মাঝখানে থাকবে, মুসাফা করার নিয়ম, মুসাফা করে দোয়া পড়তে হবে, একফিরুল্লাহ লানা তো পরে বুকে লাগাইতে হবে, এর কোন দলিল নেই, প্রায় মানুষ বুকে লাগায় করতে কাজ, আবার ঈদের সময় কোলাকুলির ভিড় লেগে যায়, অথচ ঈদের সুন্নতের মধ্যে কোলাকুলি নেই, কারোর সাথে নয় মাস ছয় মাস পর দেখা হলে কোলাকুলি আছে, সাক্ষাতের সুন্নত। কোলাকুলিটা ঈদের সুন্নত না, কিসের সুন্নত? সাক্ষাতের সুন্নত। তা করার তরিকা হল, দুনু ভাই ডাইন গর্দান, আমার হাতটা দেখেন, দেখতে পাচ্ছেন? দুনু ভাই তার ডাইন গর্দান লাগাবে একবার, এই দেখা কবার লাগাবে? একবার। কিন্তু কেউ এই জায়গায় লাগাইতেছে না। হ্যাঁ, কেউ লাগাইতেছে বুক, আর যাদের ভুড়ি আছে তারা লাগাইতেছে ভুড়ি। অত বুকও লাগানোর কথা নেই, আর ভুড়ি তো নেই, এই জায়গাটা লাগাইতে হবে। কয়বার? তাও লাগাইতেছে তিনবার। নবীজির সুন্নত সম্পর্কে আমরা কত দূরে, কত গাফেল, আস্তে হয়ে যাবে। সালাম ঠিক নেই, করতে হবে আসসালামু আলাইকুম, বলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বলো আসসালামু আলাইকুম। লোকেরা বলে কি সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে কি? সাম মানে তো মৌত, আল্লাহ তোমাকে মৌত দিক, সালাম হলো, সালাম আলাইকুম তো মৌতের দোয়া করা হলো, অর্থ বিগড়ে গেল। সালাম ঠিক নেই, মুসাফা ঠিক নেই, কোলাকুলি ঠিক নেই, মসজিদে ঢোকার পাঁচ সুন্নত সব মসজিদের একটা লিখে রাখছে, মসজিদে ঢোকার কয় সুন্নত আর লিখে রাখছে কয়টা? তিনটা দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি একটা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ দুটা, তিন নম্বর আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। জানি না আপনারা কয়টা লিখছেন, এই মসজিদে তো আমাদের রহমানিয়ার আলেম আছে, আশা করো যে পাঁচটাই লিখছেন, ঢোকার সময় পাঁচটা, তিনটা দোয়া। এবার ডাইন পাও দিয়ে ঢুকতে হয়, ঢুকে এতে খাবার নিয়ত করতে হয়, বেরোনোর সময় কয় দোয়া? না, দোয়া কয়টা? তিনটা, বিসমিল্লাহি একটা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ দুটা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিক, ফাযলিক না ফাযলিক, ফাযলুন মানে রিজিক, হালাল রিজিককে বলে ফাযলুন। ঢোকার সময় রহমত চাওয়া, বেরোনোর সময় হালাল রিজিক চাওয়া, ফাযলিক কইলে কোন অর্থ নেই। ফাযলিক কি জিনিস? ফাযলিক কর, ফাযলিক তো কোন শব্দ আরবিতে নেই, এটা করতে এই ওলামাদের কাছে না আসার দরুন, সুন্নত না শিখার দরুন সব ভুল। আমি একটা দোয়া আপনাদেরকে বলছিলাম, রমজান আসার আগে নবীজি এই দোয়াটা খুব পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়ার সারমর্ম দুটো কথা, আল্লাহ রমজান আসার আগে আমাকে গুনামুক্ত জিন্দেগি দান করো, আগের থেকে যেন মস্ক করে প্রশিক্ষণ নিয়ে গুনাহ বর্জন করতে পারি, গুনাহ বর্জন করা অবস্থায় যেন রমজানকে রিসেপশন করতে পারি, রমজানকে ইস্তেকবাল করতে পারি, গুনাহ বর্জন করা অবস্থায়। এই একটা, অবাল্লিগ না রমজান, আমাকে রমজান পাওয়ার তৌফিক দান করো। আমি সারা বছর বেঁচে ছিলাম, এমনটা না হয় রমজানের কিছুদিন আগে মরে গেলাম, সারা বছর বেঁচে ছিলাম, রমজান শুরু হওয়ার কয়েকদিন আগে মরে গেলাম, এরমটি না হয়। সারা বছর যখন বাঁচায় রাখছো, রমজানটাও দান করো, কারণ একটা মমিন জিন্দগিতে একটা রমজান যদি পায়, সে আল্লাহর অনেক নৈকট্য লাভ করে। একটা রমজান পাওয়া মানে আপনি আল্লাহর দিকে অনেক আগায় গেলেন। একজন শহীদ হয়ে গেছিল, আর এক সাহাবী রমজান পাইছিল, তৃতীয় এক ব্যক্তি স্বপ্ন দেখল যে রমজান পাইছিল, শহীদ ব্যক্তির আগে বেহেশতে চলে গেছে, নবীজিকে জানাইলো হুজুর এলো শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। এখনো ভেস্টের পারমিশন পাই নাই, আর ওই বেটা তার পরে মারা গেল বিছানায়, এই ভেস্টে চলে গেল, আমি এই স্বপ্ন দেখছি। তখন নবীজি বললেন, জিন্দগিতে একটা রমজান পাওয়া কি মনে করছে? জিন্দগিতে একটা রমজান পাওয়া অনেক কিছু পাওয়া, তো ওইখানে দোয়া চাওয়া হয়েছে, রমজান এই দোয়া পড়া পরে যদি আল্লাহ না করুক আপনি মরেও যান, তবু আল্লাহ আপনাকে রমজানের বরকত দিয়ে দিবে। আর বাইরে থাকলে তো থাকলেন, মরে গেলেও রমজানের বরকত চাইবেন না আপনি চাইছেন? আর আল্লাহ কোরআনে ওয়াদা করছেন, আমার কাছে চাও আমি দিব। আল্লাহ কোরআনে ওয়াদা করছেন দ্বিতীয়বার, উদুউনি আস্তাজিব লাকুম, চাও আমি দিব। দুনিয়া যার কাছে পাবেন সেটা বেজার হবে, আর আল্লাহ এমন এক সত্তা তার কাছে না চাইলে বেজার হয়, চাইলে খুশি হয়। চাও, তুই চাও, যদি তোর হায়াত না থাকে আমি তোমাকে মৃত্যু দেই, ঠিক আছে মৃত্যু দিয়ে দিলাম, কিন্তু তোমার আমলনামার ভিতরে পুরা রমজানের বরকত খায়ের বরকত ওই আমলনামায় লিখে তারপর তোমাকে মৃত্যু দিব। তুমি 30 রোজা না করে 30 রোজা সব নিয়ে তারপর মরবা। আল্লাহর দরবার আজীব দরবার। এই জন্য বলা হয়েছে, যখনই আপনার এক খতম কোরআন শরীফ পড়া হয়ে গেল, যখন এক খতম পড়া হয়ে গেল, সাথে সাথে আপনি আবার শুরুতে চলে আসেন, শুরুতে এসে ফাতেহা পড়েন এবং বাকারা ওই আয়াত পর্যন্ত পড়েন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এটুক পড়ো। এটা সূরা বাকারার 4-5 আয়াত শেষ করার সাথে সাথে এই 4-5 আয়াত পড়তে বলা হয়েছে। কেন? এই যে তুমি আর একটা খতম সাথে সাথে শুরু করে দিলা, যদি তোমার জিন্দগিতে ওই খতম ওঠানোর সময় না হয়, সুযোগ না পাও, এটা শুরু করলা, শুরুর বরকতে আল্লাহ তোমাকে ওই পুরা খতমের সব দিয়ে দিবে। আল্লাহ তো বাহানা চায়, আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য কিছু বাহানা, কিছু অসিলা খোঁজে। কি খোঁজে? অসিলা খোঁজে। ইমাম আহমদ বিন হাম্বল, 4 মাজহাবের 1 মাজহাবের ইমাম, উনি একটা ছোট খালের মধ্যে, প্রবাহিত খালের মধ্যে উজু করতেছিলেন, আর একটা লোক ওনার পাশে উজু করতেছিল। তো সেই লোকটা লক্ষ্য করল যে আমার হাত মুখ ধোয়া পানি ইমাম আহমদ বিন হাম্বলের দিকে যাইতেছে সরোতে, আমার হাত মুখ ধোয়া পানি কোন দিক যাইতেছে? ইমাম আহমদ বিন হাম্বলের দিকে যাইতেছে। এটা তো ঠিক না, দেখেন তো কোনো ফতোয়া না এটা, কিন্তু এটা গেলে কোনো গোনাও হবে না, কিন্তু উনি এত বড় বুজুর্গকে এত সম্মান দেখাইছে, এটা তো ঠিক না। শরীয়ত তাকে মানা করতেছে না, তার নিজের কাছে খারাপ লাগতেছে, না আমার হাত মুখ ধোয়া পানি ওনার দিক যাবে কেন, ওনার তো আমার দিকে আসবে। উনি হয়তো উঠছে, উঠে জায়গা পাল্টায় আর এক জায়গায় যায় বসছে। তাতে ইমাম আহমদ বিন হাম্বল যে পানিটা ব্যবহার করতেছে ওইটা সরতে তার দিক যেতেছে, আমার কথা বুঝছেন? ওই দিক যেতেছে। এই আল্লাহর বান্দা যখন মারা গেছে তো তার কোন বন্ধু তাকে স্বপ্ন দেখছে, এই যে লোকটা উঠে আর একখানা গেল, ভাই আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছেন। এর অনেক ঘটনা আছে স্বপ্নে, মৃত্যুকে, মৃত্যু ব্যক্তিকে স্বপ্ন দেখার অনেক ঘটনা আছে। ওই লোকটা বলতেছে আল্লাহ আমাকে ক্ষমা করে দিছে। জিজ্ঞেস করলো কিসের বদলে ক্ষমা করে দিল? তখন এই ঘটনা করছে, আমি আহমদ বিন হাম্বলকে তো সম্মান দেখাইছিলাম, এরকম সম্মান যা উনিও জানে না, যাকে সম্মান দেখাইছে তিনিও জানে না। এটা ওই সম্মান দেখানো তো দিলের মধ্যে আছে, ওটা কি দেখানো যায়? এইটাতে আল্লাহ এত খুশি হয়েছে ওইটাকে ওসিলা করে আমাকে মাফ করে দিচ্ছে। তাহলে একটা রমজান যাতে আমরা পাই, পাই আর না পাই দোয়া করতে হবে, পাই আর না পাই কি করতে হবে দোয়া করতে হবে। আর এখন থেকে গুনাহ বর্জন করার একটা চেষ্টা চালাইতে হবে। আমার লেখা কিতাবুল ইমানে চতুর্থ অধ্যায়ে গুনাহের তালিকা দেওয়া আছে, কোন জিনিসগুলো গুনাহে কাবীরা আমি তালিকা করে দিচ্ছি, আপনি এটা মনোযোগ দিয়ে পড়েন। এখানে 125টা গুনাহ লেখা আছে, 125টা দেখেন এর মধ্যে কোন কোনটা আপনার মধ্যে আছে সেইগুলো চিহ্ন দেন, চিহ্ন দিয়ে যেগুলো পারেন নিজে ছেড়ে দিবেন। গুনার বিরুদ্ধে নফসের বিরুদ্ধে যদি কেউ কঠোর হইতে পারে, নফসের বিরুদ্ধে যদি কেউ কি হইতে পারে কঠোর হইতে পারে, তো গুনাহ বর্জন করা তার জন্য কোনো ব্যাপার না। খালি নফসকে বলে দেন হে নফস তুমি আমার রব না, আমি তোমার বান্দা না, সুতরাং আমি তোমার কথা মানব না, আমি আমার আল্লাহর কথা মানব। হে নফস হে প্রবৃত্তি তুমি আমার খোদা না, আমি তোমার গোলাম না, তোমার বান্দা না, আমি তোমার কথা মানব না, আমি আমার আল্লাহর কথা মানব। শক্ত হয়ে যান, যে কোনো গুনাহ বর্জন করা আপনার জন্য সহজ। তো তালিকা করে গুনাহ বর্জন শুরু করে, যে ব্যক্তি গুনাহ বর্জন শুরু করে আল্লাহ তাকে তৌফিক দেয়। একান্ত কোনো না পারলে কোন আলেমের কাছ থেকে পরামর্শ নেন, এই গুনাহ আমি ছাড়তে পারতেছি না, ছাড়ার তরিকা কি আমাকে একটা তরিকা শেখাই দিন। তাহলে যে ব্যক্তি রমজানকে গুনামুক্ত অবস্থায় পাবে, রমজানের চাঁদ যখন উঠবে তখন সে কোনো গুনায় লিপ্ত নেই, সে ওই মুহূর্ত থেকে রমজানের বরকত পাইতে আরম্ভ করল। আর যে গুনায় লিপ্ত আছে সে পাবে না, সে প্রথম দশকেও রহমত পাবে না, দ্বিতীয় দশকেও পাবে না, শেষের দশকে পাবে কিছু থার্ড ক্লাস, শেষের দশকে কিছু পাবে কিন্তু সেটা নিম্নমানের। ফার্স্ট ডিভিশনের রহমত যদি পাইতে চান আপনাকে এই দুই মাসে গুনাহ বর্জনের ট্রেনিং নিতে হবে। আমরা কি পারবো, চেষ্টা করতে পারি? একটা রমজান গুনাহ ছেড়ে দেখি না, গুনাহ করার মজা বেশি না গুনাহ ছেড়ে দেওয়ার মজা বেশি, তুই পরীক্ষা করি না? আল্লাহ কাছে এক মাস নিয়ত করো, পুরো বছর দরকার নেই, পুরো জিন্দেগি দরকার নেই, এক মাস ট্রাই করো, তো তোমার বুঝে আসবে গুনাওয়ালা জিন্দেগি মজাদার না গুনাহ ছেড়ে দিলে ওই জিন্দেগি মজাদার, তুমি নিজেই ফয়সালা করতে পারবে। তাহলে এক মাসের নিয়ত করো, পারবো না আমরা? এটাই এই দোয়ার অর্থ। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। এই দোয়াটা বাসায় যারা আমাদের স্ত্রী সন্তান আছে, আমাদের আব্বা আম্মা আছে, সবাইকে আপনারা শিখাই দিবেন। মসজিদে যারা পাস্তা বানাই দেয় ওই পাস্তাটা সবাইকে দিয়ে দিল, যত বেশি পড়া যায় ইনশাল্লাহ রমজানের খায়ের বরকত তত বেশি পাওয়া যাবে। এখন নামাজ হবে, নামাজের পরে আমি আপনাদেরকে আরো 10-15 মিনিট সময় দিব, সেটা হলো মাসলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য। কি জন্য? মাসলা মাসাইল যদি কারো জিজ্ঞাসা করতে হয় এই মাসলাটা কি হবে, এই জন্য আপনারা ফরজে পড়ে শুধু সুন্নতের ভেতরে পড়েই বসে যাবেন, পড়ে যার যার প্রশ্ন আছে এই প্রশ্ন জানার জন্য আমি আরো 10-15 মিনিট আপনাদেরকে ইনশাআল্লাহ সময় দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।